আপনারা আছেন SBS বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla। বজ্রপাতে হাঁপানি একটি বিশেষ ধরনের হাঁপানি, যা বজ্রপাতের ফলে প্রচুর পরিমাণে ঘাসের পরাগ বা গ্রাস পলিন থেকে উৎপত্তি হয়। বিশেষ করে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এর বিস্তার থাকে। এর ফলে এটি মানুষের বুকের ভেতরে আওয়াজ, শ্বাসকষ্ট অনুভব এবং কাশির সাথে বুক ভার হয়ে যেতে পারে। বজ্রপাতে হাঁপানি হলে অবশ্যই আপনার অ্যালার্জি বা হাঁপানির চিকিৎসা করতে হবে এবং বাড়ির ভিতরেই থাকতে হবে। বিশেষ করে কোভিড-19 এই মহামারীর সময় আরও সতর্ক থাকতে হবে। এ নিয়ে কথা বলার জন্য আজ আমরা জানিয়েছি ডক্টর ফয়সাল চৌধুরীকে, যিনি একজন রেসপিরেটরি অ্যান্ড স্লিপ স্পেশালিস্ট ক্যাম্বেলটাউন হসপিটাল এবং উলঙ্গন হসপিটাল। তিনি সিনিয়র লেকচারার স্কুল অফ মেডিসিন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। ডাক্তার ফয়সাল চৌধুরী, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আবু আরিসিন ভাই।
আপনি আমাদের বলবেন কি যে আসলে থান্ডারস্টর্ম অ্যাজমাটা কি?
শিওর, থান্ডারস্টর্ম অ্যাজমা সম্পর্কে হয়তো আমাদের জানতে হলে একটু থান্ডারস্টর্ম আসলে আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশে কি ধরনের পরিবর্তন হয় এটা জানা দরকার। তো থান্ডারস্টর্মে যেটা হয় শুরুতে, এই বজ্রপাতের শুরুতে যেটা হয় যে একটা টেম্পারেচারটা কমে যায় এবং একটা খুব একটা গাশ অফ উইন্ড পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পরিবেশে যে ময়েশ্চার বা আর্দ্রতাটা কমে যায়। এর ফলে এই যে পরিবেশগত পরিবর্তনের কারণে আমাদের যে বিভিন্ন পোলেন বা যে মোল্ড গুলা পরিবেশের মধ্যে থাকে সেগুলো হয়তো বা ছড়িয়ে পড়ে এবং বাতাসের এই ধাক্কার কারণে এই পোলেন গুলা, যে বিশেষ করে আমি গ্রাস পোলেনের কথা বলছি, এই পোলেন গুলা ভেঙে টুকরো টুকরো হয়ে মাইক্রো পোলেনে পরিণত হয় এবং তখন এটি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং যখন আলটিমেটলি আমাদের বজ্রপাত শুরু হয় বা যখন ডাউনস্ট্রিম রেন শুরু হয় এই পোলেন গুলো তখন মাটির দিকে ধাবিত হয় এবং এই ধাবিত হলে তখন এটা মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাদের লাংসে ছড়িয়ে পড়ে। এবং ইম্পর্টেন্ট ব্যাপার এখানে হচ্ছে যে যেহেতু এই পোলেন গুলা ভেঙে ছোট ছোট টুকরোয় পরিণত হয়, মাইক্রো পার্টিকেলে পরিণত হয়, এর কারণে খুব দ্রুত এগুলা লাংসের গভীর চলে যায়। খুব আমাদের লাংসের একদম গভীর যে লেভেল গুলোতে, যেগুলা সাধারণত পোলেন যেতে পারার কথা না, সেখানে চলে যায়। এবং যাদের অ্যাজমা আছে অথবা অ্যাজমার টেন্ডেন্সি আছে অথবা হেই ফিভার আছে, তাদের এই একটা যে বিশাল গাশ অফ পোলেন যখন তাদের লাংসের মধ্যে ছড়িয়ে পড়ে তখন তাদের প্রচন্ড শ্বাসকষ্ট, যেটাকে আমরা অ্যাজমা অ্যাটাক বলি, এবং হাঁচি, কাশি এবং বুকের ভিতরে চাপ, এই ধরনের সিমটমস তৈরি হয়, যেটা হয়তো পুরো ফুল ব্লোন একটা অ্যাজমা অ্যাটাকে পরিণত হয় এবং তাদেরকে হয়তো আলটিমেটলি হসপিটালে প্রেজেন্ট করতে হয়।
তো এই রোগে যারা আক্রান্ত হন তাদের নিরাময় পাওয়ার উপায় কি?
এখন হচ্ছে যে আমরা, আমি আমার পেশেন্টদের সময় একটা কথা বলি যে আমরা পরিবেশকে কন্ট্রোল করতে পারবো না, এটা খুব ডিফিকাল্ট। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার ডিজিজ বা আমার লাইফ স্টাইলকে আমি কন্ট্রোল করতে পারবো। এই বিষয়ে আমি যেটা বলবো যে আপনারা সবাই জানেন যে 2016 সালের নভেম্বর মাসে মেলবোর্নে একটি বিশাল থান্ডারস্টর্ম হয়েছিল এবং সে সময় একটা বিশাল নাম্বার অফ পেশেন্ট হসপিটালে প্রেজেন্ট করতে হয়েছিল। তো আমাদেরকে প্রথম জানতে হবে যে এটা কোন সময়টা এই থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা বেসিক্যালি হচ্ছিল যে আমাদের এখানে যে স্প্রিং এবং আর্লি ফেজ অফ সামার, এই সময়টা হয়, তো বলা হচ্ছে যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টায় বাতাস বা বাতাসে আর্দ্রতা কমে যায় এবং এই সময়টা প্রচুর গ্রাস পোলেন পরিবেশে ছড়িয়ে পড়ে এবং এই সময়টাতে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যদি হয় সেক্ষেত্রে এই অ্যাজমা অ্যাটাক হওয়ার খুবই একটা পসিবিলিটি থাকে। তো যাদের অ্যাজমা আছে তাদেরকে আমরা বলি যে আপনারা একটা প্রিপারেশন তাদেরকে নিতে হয় এবং সেই প্রিপারেশনটা হচ্ছে এরকম যে এই পরিবেশের পরিবর্তনের আগে তাদেরকে ঠিক করতে হবে যাতে অ্যাজমাটা ওয়েল কন্ট্রোল কিনা। যদি অ্যাজমা তাদের ওয়েল কন্ট্রোল থাকে সেক্ষেত্রে যদি তারা থান্ডারস্টর্মের এক্সপোজ হয়ে যায় বাই অ্যাক্সিডেন্ট, তাহলে অ্যাজমা অ্যাটাকটা হলেও একটা তীব্র আকার ধারণ করার সুযোগটা কম থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কিছু মেডিকেশন যারা আমরা রোগীদেরকে ইউজ করতে বলি, যেমন প্রিভেন্টার মেডিকেশন একটা বলি আর একটা রিলিভার। প্রিভেন্টার হচ্ছে যে অ্যাজমাটাকে কন্ট্রোল করার জন্য, তো আমরা রোগীদেরকে উপদেশ দিয়ে থাকি যে আপনারা প্রিভেন্টার মেডিকেশনটা এই থান্ডারস্টর্ম সিজনে মেটিকুলাসলি ইউজ করতে হবে। আপনি ভালো ফিল করলেও ইউজ করতে হবে, ভালো না ফিল করলে তো অবশ্যই ইউজ করতে হবে। সাথে আপনারা অবশ্যই রিলিভারটা ক্যারি করবেন, যদি কোনো কারণে আপনার অ্যাজমা অ্যাটাক্স এর সিমটম চলে আসে তাহলে এটা ব্যবহার করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যে যদি থান্ডারস্টর্ম হয় এবং সেক্ষেত্রে ওয়েদার ফোরকাস্ট একটা খুব ভালো ভূমিকা রাখতে পারে, যেহেতু আমরা জানি যে কোন সিজনে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা বেশি এবং কোন সিজনে থান্ডারস্টর্ম হলে অ্যাজমা অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, সেই ওয়েদার ফোরকাস্টকে ফলো করা এবং সেই সময় বাসার বাইরে না যাওয়া এবং দরজা জানালা বন্ধ করে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা রোগীদেরকে একটা অ্যাজমা অ্যাকশন প্ল্যান বলে জিনিস প্রোভাইড করি, এবং আমরা চেষ্টা করি যে এই পরিবেশের এই পরিবর্তন বা এই সিজনটা আসার আগে তাদেরকে অ্যাকশন প্ল্যানটা তাদেরকে দিয়ে দেওয়া, যেন কোনো কারণে তাদের অ্যাজমা অ্যাটাক হয় বিকজ অফ থান্ডারস্টর্ম, তারা যেন সেটাকে ফলো করতে পারে এবং ইমিডিয়েটলি হসপিটালে প্রেজেন্ট করতে পারে যদি তাদের ম্যাসিভ কোনো অ্যাটাকের সম্মুখীন হয়।
তো এই থান্ডারস্টর্মে মৃত্যুর ঝুঁকি কতটুকু, আর এই কোভিড-19 এই সংক্রমণকে কি এটা প্রভাবিত করতে পারে?
এখন থান্ডারস্টর্ম আপনি যদি আমরা শুধু আইসোলেট ভাবে থান্ডারস্টর্মকে কথা বলি, সেক্ষেত্রে আমি আসলে ওভাবে কোনো ডেটা এস্টাবলিশ কোনো ডেটা নেই। এটা এ কারণে যে আপনারা জানেন যে এটা আসলে আমরা যদি অস্ট্রেলিয়াকে নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এখানে খুব বেশি থান্ডারস্টর্ম এ পর্যন্ত হয়নি। এই থান্ডারস্টর্মটা নিয়ে আমাদের খুব কনসার্ন এবং ম্যাসিভ অ্যাজমা অ্যাটাক হয়েছিল কমিউনিটিতে মেলবোর্ন 2016 সালে, সেই সময় প্রায় 600 times অফ নর্মাল নাম্বার অফ পিপুল প্রেজেন্টেড টু দ্য হসপিটাল। হ্যাঁ, যে বছরে ওই সময় যত নাম্বার অফ পেশেন্ট হসপিটালে প্রেজেন্ট করে তার 600 গুণ বেশি রোগী হসপিটালে প্রেজেন্ট করেছিল, কিন্তু ইন্টারেস্টিংলি মর্টালিটি খুবই কম ছিল, এর মধ্যে মাত্র 10 জন লোক তার অ্যাজমাতে মৃত্যুবরণ করেছিল। তো ওভারঅল অ্যাজমার মর্টালিটি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এবং অস্ট্রেলিয়াতে অবশ্যই এখন অনেক কমে গিয়েছে, এবং আমরা যদি থান্ডারস্টর্ম আইসোলেট চিন্তা করি তাহলে এটা হয়তো বা খুব বেশি একটা নাম্বার হিসেবে খুব বেশি না, কিন্তু মোর কনসার্নিংলি এটা একটা বিশাল হেলথ বার্ডেন তৈরি করতে পারে। আর কোভিড-19 এর প্রেক্ষাপটে অবশ্যই আমি মনে করি যে থান্ডারস্টর্ম অ্যাজমা একটা ইম্প্যাক্ট থাকবে, বিশেষ করে যেহেতু কোভিড-19 ইটসেলফ আমাদের লাংসকে অ্যাটাক করে, এবং এরপর যদি এর সাথে থান্ডারস্টর্ম অ্যাজমা যোগ হয় সেক্ষেত্রে অবশ্যই এটা খুব একটা কাইন্ড অফ কনফিউজিং ব্যাপার হবে, যে আসলে যে এটা কি কোভিড-19 এর কারণে নাকি থান্ডারস্টর্মের কারণে, এবং কোনো কারণে যদি কোনো রোগী এই দুটোতেই এফেক্টেড হয় তাহলে অবশ্যই এটা একটা বার্ডেন বা এটার ইম্প্যাক্টটা খুব ইন্টেন্স হবে।
তো কোভিড-19 এর এই সংক্রমণ শ্বাসনালী বা রেসপিরেটরি সিস্টেমকে আক্রান্ত করে, যদিও এখনো এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, তবুও কি সতর্কতা আমরা নিতে পারি এই রোগ থেকে বাঁচার জন্য?
আমরা আসলে কোভিড-19 এর ব্যাপারে এখন অনেক কিছু জেনে গিয়েছি, প্রথম থেকে আমাদের অনেক কনফিউশন ছিল, সো আমরা অ্যাজ থিংস হ্যাভ আনমাস্কড এবং আনফোল্ডেড আমরা অনেক কিছু এখন জানি, তো নতুন কোনো কিছু এই ফিল্ডে এখন আর আমি যোগ করব না। যেটা আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট প্রথম থেকে আমরা বলে আসছি যে কোভিড-19 একটি বায়ুবাহিত রোগ, এবং এইটার ব্যাপারে কিছুটা প্রথম দিকে বা এখনো কিছুটা কন্ট্রোভার্সি আছে, অনেকে বলছে যে এটা শুধুমাত্র হাঁচি কাশির মাধ্যমে ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, আবার কিছু কিছু জার্নালে বা রিসার্চে এসেছে এটা বাতাসের মাধ্যমেও ছড়ায়, শুধুমাত্র হাঁচি কাশির মাধ্যমে না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কোভিড-19 ব্যাপারে আমরা সবাই যেহেতু জানি এখন যে এটা হার্ড সার্ফেসে অনেক লম্বা সময় এই জীবাণুটা জীবিত থাকতে পারে, সুতরাং আমরা যদি এই জীবাণুটাকে কোনোভাবে যদি আমাদের হাতে সংক্রমণটা আসে সেটার মাধ্যমে আমাদের আমরা যদি সেই হাত দিয়ে আমাদের মুখকে স্পর্শ করি বা নাক স্পর্শ করি তাহলে সেটা খুব ইজিলি আমাদের লাংসে ছড়িয়ে যেতে পারে। তো এখন এই কোভিড-19 এর যে প্রিভেনশনের ব্যাপারে বলা হচ্ছে বা আমরা যেটা এখনো ফলো করছি সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে সোশ্যাল ডিস্টেন্সিং। হাঁচি কাশির মাধ্যমে এটা ছড়ালেও এটা বলা হচ্ছে যে 1.5 to 2 meters পর্যন্ত দূরত্ব বজায় রাখলে যে এত দূর পর্যন্ত ছড়াতে পারে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে অবশ্যই হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, কারণ এই জীবাণুটা হার্ট সার্ফেসে কোনো কোনো স্টাডিতে দেখা গিয়েছে যে 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যদি হ্যান্ড হাইজিন মেনটেন না আমরা যদি হ্যান্ড হাইজিন মেনটেন ঠিক মতো করতে না পারি তাহলে খুব সহজেই এই ইনফেকশনটা আমাদের লাংসে আমাদের নাকের মাধ্যমে সংক্রমিত হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে যদি আমাদের কোনো ধরনের রেসপিরেটরি সিমটম যেমন হাঁচি কাশি সর্দি হয় সেক্ষেত্রে আমাদেরকে এই প্যান্ডেমিকের সময় মনে রাখতে হবে যে আমরা ফ্লু ভরে গিয়েছি, ফ্লুর কথা আমাদের মনে নেই। এখন যদি কারো যদি হাঁচি কাশি হয় আমাকে ধরে নিতে হবে যে খুব বেশি কনসার্ন হতে হবে যে আমার কোভিড-19 হলো কিনা, সেক্ষেত্রে আমার পার্সোনাল প্রোটেকশন, নিজেকে টেস্ট করানো এবং পরিবার থেকে দূরে থাকা আনটিল আমি কনফার্ম হব যে আমার টেস্ট নেগেটিভ।
ডক্টর ফয়সাল চৌধুরী, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও আবু আরিফিন ভাই ধন্যবাদ।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকে আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।